বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম সফল জীবনের পরিচয়, লেখক এ কে এম নাজির আহমদ। প্রারম্ভিক কথা পৃষ্ঠা 5 এবং 6। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ মানব সত্তার বহুবিধ চাহিদা জুড়ে দিয়েছেন, আবার এই আল্লাহই মানুষের চাহিদা পূরণের জন্য যা যা প্রয়োজন সবই সৃষ্টি করেছেন। তদুপরি আল্লাহ মানুষকে তার চাহিদা পূরণে সম্পদ আহরণ, সম্পদ রূপান্তরীকরণ এবং সম্পদ ভোগ ব্যবহারের জন্য জ্ঞান বুদ্ধি ও কর্মক্ষমতা দান করেছেন। এই জ্ঞান বুদ্ধি ও কর্মক্ষমতা প্রয়োগ করেই মানুষ আল্লাহর অসংখ্য সৃষ্টির উপর কর্তৃত্ব করে থাকে। মানুষের কোনো কোনো চাহিদা আপনা আপনি পূরণ হয়, কোনো কোনো চাহিদা মানুষ একক প্রচেষ্টায় পূরণ করতে পারে, কোনো কোনো চাহিদা পূরণের জন্য মানুষকে অপরাপর মানুষের সহযোগিতা নিতে হয়। প্রকৃতপক্ষে মানুষের নানাবিধ চাহিদা পূরণের জন্যই পরিবার, বিভিন্ন সামাজিক সংস্থা, আর্থিক সংস্থা এবং রাষ্ট্র সংগঠন গড়ে ওঠে। মানুষের বেঁচে থাকার জন্য চাই বায়ু। পৃথিবীর চারিদিকে একটি পুরো বায়ুমণ্ডল জুড়ে দিয়ে আল্লাহ মানুষের এই চাহিদা পূরণ করেছেন। এই চাহিদা আপনা আপনি পূরণ হয়। শ্বাসযন্ত্রের মাধ্যমে বায়ু অটোমেটিক মানুষের ফুসফুসে যাতায়াত করে। বায়ুর চাহিদা মেটাবার জন্য মানুষকে কষ্ট করতে হয় না, চেষ্টা চালাতে হয় না। শীতের দিনে শীত তাড়াবার জন্য তাপের প্রয়োজন। তাপ লাভের অন্যতম উপায় রোদ পোহানো। কেউ শীত তাড়াতে চাইলে রোদে গিয়ে দাঁড়ালে শীত দূর হয়। এইভাবে তাপ লাভের জন্য তাকে কারো সহযোগিতা নিতে হয় না, অর্থাৎ সে একাই তার এই চাহিদা পূরণ করতে পারে। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য চাই। আল্লাহ শস্য, ফল, শাক সবজি, তরি তরকারি ইত্যাদি উৎপন্ন করার উপযুক্ত করে মাটি সৃষ্টি করেছেন। এই মাটি কর্ষণ করে, এতে বীজ বহন করে এবং চারাগাছ পরিচর্যা করে এইগুলোর উৎপাদন নিশ্চিত করতে হয়। আবার চুলোর উপর পাতিলে সেদ্ধ করে এইগুলো খাওয়ার উপযোগী করতে হয়। খাদ্যের চাহিদা পূরণের জন্য খাদ্যদ্রব্য উৎপাদন এবং খাদ্য প্রস্তুতকরণের বিভিন্ন স্তরে একজন মানুষকে অপরাপর মানুষের সহযোগিতা নিতে হয় এবং আল্লাহ পৃথিবীময় যেসব উপাদান মজুদ করে রেখেছেন সেইগুলোর রূপান্তর ঘটিয়ে অপরাপর মানুষ সেই সব উৎকরণ তৈরি করেছে, সেইগুলোর সাহায্য নিতে হয়। অর্থাৎ সে একা এ চাহিদা পূরণ করতে পারে না। মানুষের চাহিদার তালিকা বেশ দীর্ঘ। মানুষের খাদ্য চাই, পানি চাই, ঘর চাই, পোশাক চাই, ঔষধ চাই, শিক্ষা চাই, ভাব প্রকাশের সুযোগ চাই, বাহন চাই, নিরাপত্তা চাই, জুলুমের প্রতিকার চাই ইত্যাদি। মানুষের যাবতীয় প্রয়োজন মেটানো বা চাহিদা পূরণের জন্য, মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্য করার জন্য, মানুষের জীবনকে সুন্দর করার জন্য এবং মানুষের জীবনকে সমুন্নত করার জন্য আল্লাহ যেইসব নিয়ামতের ব্যবস্থা করেছেন সেইগুলো সবই মানুষের রিজিক। উল্লেখ্য যে অন্যান্য সৃষ্টির রিজিকের ব্যবস্থাও আল্লাহই করে থাকেন। রিজিক তালাশের নির্দেশ পৃষ্ঠা 7 থেকে 10। এই পৃথিবীর অঙ্গনে মুমিনদেরকে দুটি সংগ্রামে আত্মনিয়োগ করতে হয়। একটি হালাল জীবিকা উপার্জনের সংগ্রাম, অপরটি আল্লাহর দিন কায়েমের সংগ্রাম। জীবিকা উপার্জনে উদাসীন হওয়া, সংসার ত্যাগী হওয়া, বৈরাগী হওয়া, সন্ন্যাসী হওয়া এবং আল্লাহর দিন কায়েমের সংগ্রাম বিমুখ হওয়া ইসলাম নির্দেশিত জীবন পদ্ধতি নয়। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা রাহবানিয়াত ফিল ইসলাম, মুসনাদে আহমদ, ইসলামে রাহবানিয়াত বা বৈরাগ্যবাদী নেই। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
ওয়ারহবানিয়াতান ইবতাদউহা মা কাতাবনাহা আলাইহিম,
আর বৈরাগ্যবাদ তো তারা নিজেরাই উদ্ভাবন করছে, আমি ওটা তাদের উপর চাপিয়ে দেইনি। সূরা আল হাদিদ 27।
قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة.
তাদেরকে বলে দাও, আল্লাহ তার বান্দাদের জন্য যেসব সাজসোভা এবং পবিত্র রিজিক দান করেছেন সেগুলোকে হারাম করল কে? দুনিয়ার জীবনে এইগুলো তো মুমিনদের জন্যই এবং আখিরাতেও একান্তভাবে তাদের জন্যই হবে। অর্থাৎ আল্লাহর অনুগত বান্দা হওয়ায় মুমিনরাই এগুলো ভোগ ব্যবহারের প্রকৃত হকদার।
ولقد مكنناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون।
উল্লেখিত অপর আয়াতের অর্থ, আমি তোমাদেরকে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করেছি এবং এতে তোমাদের জন্য জীবন উপকরণের ব্যবস্থা করেছি, তোমরা সামান্যই শুকরিয়া আদায় করে থাকো। সূরা আল আরাফ 10। হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছেন। সূরা আল বাকারা 29।
وَآتَاكُمْ مِنْ كُلِّ مَا سَأَلْتُمُوهُ وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا।
এবং তোমরা যা চাও অর্থাৎ তোমাদের চাহিদা পূরণের জন্য যা কিছু প্রয়োজন সবই তিনি তোমাদেরকে দিয়েছেন, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে চাও তা করা তোমাদের পক্ষে সম্ভব নয়। সূরা ইব্রাহিম আয়াত 34।
হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়াকুলু মির রিযকিহি ওয়া ইলাইহিন নুশূর।
তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে অনুগত বানিয়ে দিয়েছেন, অতএব তোমরা এর বুকে বিচরণ করো এবং আল্লাহর দেয়া রিজিক আহরণ করে খাও, আবার জীবিত হয়ে তোমাদেরকে তার দিকেই যেতে হবে। সূরা আল মুলক আয়াত 15।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ।
ওহে তোমরা যারা ঈমান এনেছো, জুমার দিন যখন সালাতের জন্য ডাকা হয় আল্লাহর শরণে দৌড়ে আসো, বেচাকেনা ছেড়ে দাও, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। সালাত আদায় করে জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ জীবিকা তালাশ করো এবং বেশি করে আল্লাহকে স্মরণ করতে থাকো, আশা করা যায় তোমরা সফল হবে। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতলুবুর রিজকা ফি খাবায়াল আরদি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসনাদু আবি লায়লা, তোমরা মাটির গভীর তলদেশে রিজিক তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। সূরা আল বাকারা আয়াত 275।
লাইসা লাকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম।
হজের সময়ে তোমরা যদি তোমাদের রবের অনুগ্রহ রিজিক তালাশ করো এতে কোনো দোষ নেই।
وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ।
এবং আমি দিনকে করেছি আলোকোজ্জ্বল যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ রিজিক তালাশ করতে পারো।
وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا,
এবং আমি দিনকে জীবিকা উপার্জনের সময় বানিয়েছি। সূরা নাবার 11 আয়াত। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি।
কারো জন্য নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম খাবার আর নেই। মিখদাম ইবনু মাদি গরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহি আল বুখারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কোন উপার্জন উত্তম, তিনি বললেন,
আমালুর রজুলে বিয়াদিহি ওয়া কুল্লু বাইউম মাবরুর,
ব্যক্তির নিজের হাতের উপার্জন এবং সৎ ব্যবসা। রাফে ইবনুল খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশকাতুল মাসাবি। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إذا صليتم الفجر فلا تنوموا عن طلب أرزاقكم.
তোমরা সালাতুল ফজর আদায়ের পর তোমাদের রিজিক তালাশে নিয়োজিত না হয়ে ঘুমিয়ে থেকো না। আনাস ইবনুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল কাউলুল মুসাদ্দাদ, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদাতি,
নির্ধারিত ফরজগুলোর পর হালাল জীবিকা তালাশ করাও ফরজ। আব্দুল্লাহ ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনানু আল বাইহাকি, আল্লাহই রিজিক দিয়ে থাকেন, পৃষ্ঠা ১১ থেকে ১৪। সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত প্রকারের যত মাখলুক আল্লাহ সৃষ্টি করবেন তাদের প্রত্যেকের সঠিক চাহিদা ও প্রয়োজন অনুসারে খাদ্যের সব সরঞ্জাম হিসাব করে তিনি পৃথিবীর বুকে রেখে দিয়েছেন। স্থলভাগে ও পানিতে অসংখ্য প্রকারের উদ্ভিদ রয়েছে যাদের প্রতিটি শ্রেণীর খাদ্য সংক্রান্ত প্রয়োজন অন্য সব শ্রেণীর থেকে ভিন্ন। আল্লাহ বায়ুমণ্ডল, স্থল ও পানিতে অসংখ্য প্রজাতির জীবজন্তু সৃষ্টি করেছেন এবং প্রতিটি প্রজাতির স্বতন্ত্র ধরনের খাদ্য প্রয়োজন। তাছাড়া এই সব প্রজাতি থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের সৃষ্টি মানুষ। মানুষের খাদ্যের প্রয়োজন শুধু দেহের লালন ও পরিপুষ্টি সাধনের জন্যই নয়, তার রুচির পরিতৃপ্তির জন্যও নানা রকম খাদ্যের প্রয়োজন। আল্লাহ ছাড়া আর কারো পক্ষে কি জানা সম্ভব ছিল? মাটির তৈরি এই গ্রহটির উপর জীবনের উৎপত্তি থেকে শুরু করে তার পরিসমাপ্তি পর্যন্ত কোন শ্রেণীর সৃষ্টিকুল কত সংখ্যক, কোথায় কোথায় এবং কোন সময় অস্তিত্ব লাভ করবে এবং তাদের প্রতিপালনের জন্য কোন প্রকারের খাদ্য কত পরিমাণে দরকার হবে, নিজের সৃষ্টি পরিকল্পনা অনুসারে সেভাবেই তিনি খাদ্যের মুখাপেক্ষি এইসব মাখলুককে সৃষ্টি করার পরিকল্পনা করেছিলেন। অনুরূপভাবে তাদের চাহিদা পূরণের জন্য খাদ্য সরবরাহেরও পূর্ণ ব্যবস্থা করেছেন। তাফসীরুল কোরআন সৈয়দ আবুল আলা মওদুদী, ১৪০০ খণ্ড, সূরা হামিমুস সাজদার তাফসিরের ১২ নম্বর টিকা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অসংখ্য জীব এমন রয়েছে যারা নিজেদের রিজিকের ভাণ্ডার বহন করে বেড়ায় না, আল্লাহ তাদেরকে রিজিক দেন এবং তোমাদের রিজিকও তিনি দেন। সূরা আল আনকাবুত আয়াত ৬০। পৃথিবীতে এমন কোন জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নয়। তিনি জানেন কার বাস কোথায় এবং তাকে কোথায় রাখা হয়, সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। সূরা হুদ আয়াত ৬। নিশ্চয় আল্লাহ রিজিক দাতা, অটল ক্ষমতার অধিকারী। আজ-জাজিরাত আয়াত ৫৮।
والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم
আমি পৃথিবীকে ছড়িয়ে দিয়েছি, এর উপর পাহাড় গেড়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো নানা ধরনের গাছপালা জন্মিয়েছি, এর মধ্যে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি এবং তাদের জন্য যাদের রিজিক দাতা তোমরা নও। এমন কোন জিনিস নেই যার ভাণ্ডার তার হাতে নয় এবং আমি তা সুনির্দিষ্ট পরিমাণে নাজিল করে থাকি।
وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في أربعة أيام سواء للسائلين.
তিনি পৃথিবীকে অস্তিত্ব দানের পর উপর থেকে পাহাড় গেড়ে দিয়েছেন, এতে বারাকাত দান করেছেন, আর এতে সকল প্রার্থীর চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে রিজিক নির্দিষ্ট করেছেন মাত্র চার দিনে। সূরা হামিম সাজদার 10 নং আয়াত। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আল্লাহ সব কিছুরই একটি পরিমাণ ঠিক করে রেখেছেন। সূরা আত-তালাক আয়াত 3।
আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون.
আমি দুনিয়ার জীবনে তাদের মধ্যে জীবন উপকরণ বণ্টন করেছি, এদের মধ্য থেকে কিছু সংখ্যক লোককে অন্যদের উপর বেশি মর্যাদা দিয়েছি, যাতে এরা একে অপরের সেবা গ্রহণ করতে পারে। এরা যা জমা করে তার চেয়ে তোমাদের রবের রহমত অনেক বেশি মূল্যবান। আজ জুখরুফের 32 নং আয়াতের অর্থ, আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাওয়িয়্যুল আজিজ। আল্লাহ সূক্ষ্ম বদান্যতা প্রবণ, যাকে ইচ্ছা রিজিক দেন, তিনি শক্তিমান ও মহাপরাক্রমশালী। সূরা শুরার 19 নং আয়াত।
কুল ইন্ন রাব্বি يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَهُ وَمَا أَنفَقْتُم مِّن شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ.
তাদেরকে বলে দাও, আমার রব তার বান্দাদের যাকে ইচ্ছা প্রচুর রিজিক দেন আর যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন, আর তোমরা যা খরচ করো তার পরিবর্তে তিনি তোমাদেরকে আরও রিজিক দেবেন, তিনি তো সর্বোত্তম রিজিক দাতা। সূরা সাবার 39 নং আয়াত।
লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ.
আসমান ও জমিনের চাবি তারই হাতে, তিনি যাকে চান অঢেল রিজেক দেন এবং যাকে চান কম দেন, নিশ্চয়ই তিনি সব কিছুর জ্ঞান রাখেন। সূরা আশ-শুরা 12।
أَوَلَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ.
তারা কি জানে না, নিশ্চয় আল্লাহ যাকে চান অঢেল রিজিক দেন এবং যাকে চান তার রিজিক সংকীর্ণ করে দেন, নিশ্চয় এতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা ঈমান পোষণ করে। সূরা জুমারের 52 নং আয়াত।
কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন।
তাদেরকে বলে দাও, নিশ্চয়ই আমার রব যাকে চান প্রশস্ত রিজেক দেন এবং যাকে চান সংকীর্ণ রিজেক দেন, কিন্তু বেশিরভাগ লোকই এর তাৎপর্য জানে না। সূরা সাবার 36 নং আয়াত।
ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম
এবং তোমরা অভাবের ভয়ে সন্তান হত্যা করো না, আমি তাদেরকে রিজিক দেব, তোমাদেরকেও দিচ্ছি, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মস্ত বড় গুণা।
সূরা বনী ইসরাঈলের 31 নং আয়াত।
ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم
এবং অভাবের ভয়ে সন্তান হত্যা করো না, আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি, তাদেরকেও দেব।
ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير
الله যদি তার বান্দাদেরকে সীমাহীন রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে বিদ্রোহের তুফান সৃষ্টি করত, কিন্তু তিনি ইচ্ছা মতো একটি নির্দিষ্ট পরিমাণে রিজিক নাজিল করেন। সূরা আশ-শুরা 27।
ইন্নামা তা'বুদুন মিন দুনিল্লাহি আওসানান ওয়া তাখলুকুন ইফকা ইন্নাল্লাযীনা তা'বুদুন মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান
অতএব আল্লাহর কাছে রিজিক অনুসন্ধান করো, তারই ইবাদত করো এবং তারই শুক্রিয়া আদায় করো। সূরা আল আনকাবুত 17। রিজিকের প্রাচুর্য অথবা সংকীর্ণতা দ্বারা আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। পৃষ্ঠা 15 এবং 16। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জীবনে যাকে যা কিছু দিয়েছেন তা পরীক্ষার জন্যই দিয়েছেন। আল্লাহ অর্থ সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি পরীক্ষার জন্যই দিয়ে থাকেন। তিনি দেখতে চান এগুলো পেয়ে সে তার শুক্রিয়া আদায় করে না অকৃতজ্ঞ হয়। আবার আল্লাহ অভাব, অনটন, বিপদ, মুসিবত ইত্যাদিও পরীক্ষার জন্যই দিয়ে থাকেন। তিনি দেখতে চান অভাব, অনটন ও বিপদ মুসিবতে পড়ে মানুষ তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করে না নৈতিকতার বাধার ছিন্ন করে তার বিরুদ্ধাচারণ করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن।
কিন্তু মানুষের অবস্থা হচ্ছে যখন তার রব তাকে পরীক্ষায় ফেলেন এবং তাকে সম্মান ও নিয়ামত দান করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। আবার তিনি যখন তাকে পরীক্ষায় ফেলেন এবং তার রিজিক সংকীর্ণ করে দেন তখন সে বলে আমার রব আমাকে হেয় করেছেন। সূরা আল ফজর আয়াত 15 থেকে 16। আর উল্লেখ্য যে আল্লাহ রব্বুল আলামিন কাউকে সুদর্শন এবং কাউকে কুৎসিত রূপে সৃষ্টি করেন। তিনি কাউকে সুবল সুঠাম দেহের অধিকারী এবং কাউকে দুর্বল দেহের অধিকারী রূপে সৃষ্টি করেন। তিনি কাউকে মেধাবী ও কাউকে মেধাহীন রূপে সৃষ্টি করেন। তিনি কাউকে অসাধারণ স্মৃতিশক্তি সম্পন্ন এবং কাউকে স্মৃতিশক্তিহীন রূপে সৃষ্টি করেন। তিনি কাউকে সুষ্ঠ অঙ্গ প্রত্যঙ্গ সহ এবং কাউকে বিকলাঙ্গ রূপে সৃষ্টি করেন। তিনি কাউকে দৃষ্টিশক্তি সম্পন্ন এবং কাউকে দৃষ্টিশক্তিহীন রূপে সৃষ্টি করেন। তিনি কাউকে কৃতিত্বশীল এবং কাউকে কর্তৃত্বহীন রূপে সৃষ্টি করেন। তিনি কাউকে খ্যাতিমান এবং কাউকে খ্যাতিহীন রূপে সৃষ্টি করেন। এই সকল অবস্থাই মানুষের জন্য পরীক্ষা। মানুষের কর্তব্য হচ্ছে সদা সচেতন থেকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করা। আল্লাহর অনুগত ব্যক্তি ও জাতি সহজে রিজেক লাভ করে থাকে। পৃষ্ঠা 17, 18 ও 19।
দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে মানুষের কল্যাণ কিংবা অকল্যাণ হয় তার কৃত আমলের নিরিখে। কোনো ব্যক্তি যদি পৃথিবীতে আল্লাহর প্রতি আনুগত্যশীল জীবন যাপন করে, আল্লাহ তাকে জীবিকার পেরেশানি দ্বারা পর্যদস্ত করবেন, এটা স্বাভাবিক নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ।
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাকে কঠিন অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার পথ দেখান এবং এমন উপায়ে তাকে রিজিক দেন যে উপায়ের কথা সে কখনো কল্পনাও করেনি। সূরা আত-তালাক 2 ও 3 নং আয়াত। তবে ইমানি দৃঢ়তা পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে বা ব্যক্তি সমষ্টিকে অভাব অনটন অথবা অন্য কোনো বিপদ মুসিবতে ফেলেন, সেটা ভিন্ন কথা। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ।
এবং আমি অবশ্যই তোমাদেরকে ভীতিপ্রদ পরিস্থিতি, অনাহার এবং অর্থ সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর সবর অবলম্বনকারীদেরকে সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155।
إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير।
এবং তোমরা যদি তোমাদের রবের নিকট ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো, তাহলে তিনি তোমাদেরকে একটি মেয়াদ পর্যন্ত উক্ত জীবিকা দান করবেন এবং তার অনুগ্রহ পাওয়ার যোগ্য প্রত্যেককে অনুগ্রহ করবেন। আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আমি তোমাদের জন্য এক ভয়াবহ দিনের আজাবের ভয় করছি। সূরা হুদ 3 নং আয়াত।
وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ।
এবং ওহে আমার কওম, তোমরা তোমাদের রবের নিকট ইস্তিগফার করো, তার দিকে ফিরে আসো, তাহলে তিনি তোমাদের জন্য আসমানের দরজা খুলে দেবেন এবং বর্তমান শক্তির সাথে আরও শক্তি যুক্ত করে দেবেন। তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে থেকো না। সূরা হুদ 52।
ولو انهم اقاموا التوراة والانجيل وما انزل اليهم من ربهم لاكلوا من فوقهم ومن تحت ارجلهم منهم امة مقتصدة وكثير منهم ساء।
এবং তারা যদি আত-তাওরাত, আল ইনজিল এবং তাদের প্রতি তাদের রবের কাছ থেকে যা কিছু নাজিল হয়েছে তা কায়েম করত, তাহলে তারা ওপর থেকেও রিজিক পেত, নিচ থেকেও পেত। তাদের মধ্যে কিছু লোক অভিপ্রেত পথেই আছে, কিন্তু তাদের বেশিরভাগ লোকই মন্দ কাজ করে চলছে। সূরা আল মাইদা 66।
ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون.
আর যদি জনপদের লোকেরা ঈমান আনত এবং আল্লাহকে ভয় করে চলত, তাহলে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দিতাম, কিন্তু তারা মিথ্যা বলেই উড়িয়ে দিল, তাই আমি তাদের কামাই অনুযায়ী তাদেরকে পাকড়াও করলাম। আল-আরাফ 96। পক্ষান্তরে আল্লাহর অবাধ্য ব্যক্তিকে আল্লাহ পেরেশানিযুক্ত জীবিকা দিয়ে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى.
আর যেই ব্যক্তি আমার স্মরণ থেকে আমার উপদেশ নামা থেকে মুখ ফিরিয়ে থাকে, তার জন্য রয়েছে সংকীর্ণ পেরেশানিযুক্ত জীবিকা, আর কেয়ামতের দিন আমি তাকে উঠাব অন্ধ করে। সূরা তাহা 124। আল্লাহর দিন কায়েমের সংগ্রাম, পৃষ্ঠা 20, 21 ও 22। ইসলাম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক তার সৃষ্টির জন্য নির্ধারিত বিধান, গোটা বিশ্বময় প্রতিষ্ঠিত প্রাকৃতিক আইন বলে পরিচিত। বিধানগুলো আসলে আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধান। বিশেষ অর্থে ইসলাম হচ্ছে মানুষের জন্য আল্লাহর প্রদত্ত জীবন বিধান। মানুষের জীবনের সকল দিক ও বিভাগ সম্পর্কে দিক নির্দেশনা রয়েছে এই বিধানে। আল্লাহ প্রদত্ত জীবন বিধান হওয়ায় ইসলাম নির্ভুল, ভারসাম্যপূর্ণ এবং কল্যাণকর জীবন বিধান। গোটা বিশ্ব প্রকৃতিতে স্বীয় বিধান কার্যকর করলেও আল্লাহ রব্বুল আলামিন মানব সমাজে তার বিধান কার্যকর করেননি। তার অভিপ্রায় মানুষ স্বেচ্ছায় তার দেওয়া জীবন বিধান কবুল করুক এবং তার ভিত্তিতে তার সমাজ ও সভ্যতা গড়ে তুলে পৃথিবীকে শান্তির নীড়ে পরিণত করুক। আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আল্লাহর প্রদত্ত জীবন বিধান কায়েমের জন্যই মানুষের সৃষ্টি। আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব পালন করার জন্যই মানুষের নিযুক্তি। অর্থাৎ মানুষ এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। মানুষকে সৃষ্টি করার প্রাককালে গোটা বিশ্বের ফেরেস্তাদেরকে সম্বোধন করে আল্লাহ রব্বুল আলামিন বলেন,
ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা,
আমি পৃথিবীতে প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছি। সূরা আল বাকারা 30। আবার মানুষ পৃথিবীতে আসার পর তিনি মানুষকে তার পজিশন স্মরণ করিয়ে দিয়ে বলেন,
হুয়াল্লাযী জাআলা লাকুম খালাইফা ফিল আরদি,
তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি নিযুক্ত করেছেন। সূরা ফাতির 39। এই পৃথিবীতে মানুষ আল্লাহর প্রতিনিধি, আর মানুষের জীবন মিশন হচ্ছে ইকামাতুদ্দিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী অওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহ,
তিনি আল্লাহ তোমাদের জন্য দীনের সেই বিধান নির্ধারিত করেছেন যার নির্দেশ তিনি নূহকে দিয়েছিলেন এবং যা এখন আমি তোমার নিকট ওহির মাধ্যমে পাঠাচ্ছি এবং যার নির্দেশ আমি দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে এবং ঈসাকে, আর তা হচ্ছে এই দিন কায়েম করো এবং এতে বিভেদ, বিভক্তি, বিচ্ছিন্নতা সৃষ্টি করো না। উপরোক্ত আয়াতে উল্লেখ করা হয়েছে যে নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের প্রতিও দিন কায়েমের নির্দেশ ছিল। এই আয়াতে মানব ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের কয়েকজন নবীর নাম নেওয়া হয়েছে। এর অর্থ এই নয় যে এই কজন নবীকে শুধু দিন কায়েমের নির্দেশ দেয়া হয়েছিল। আসলে আল্লাহ রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে সকল নবীরই জীবন মিশন ছিল ইকামাতুদ্দিন। নবীর উম্মতের জীবন মিশনও ছিল ইকামাতুদ্দিন। এখানে উল্লেখ্য যে দিন অটোমেটিক কায়েম হয় না, আবার জোর জবরদস্তি করেও দিন কায়েম করা যায় না। দিন কায়েমের জন্য বিজ্ঞতাপূর্ণ সংগ্রাম প্রয়োজন। নবী রাসূলগণ দিন কায়েমের পদ্ধতি শিখিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বহু সংখ্যক নবী পাঠিয়েছেন মানব সমাজে। তাদের আবির্ভাব ঘটেছে পৃথিবীর বিভিন্ন দেশে, তারা আবির্ভূত হয়েছেন বিভিন্ন কালে। কিন্তু বিশ্বায়ের ব্যাপার, দিন কায়েমের জন্য তারা সকলেই অবলম্বন করেছেন অভিন্ন কর্মকৌশল। নবী রাসূলগণ মানুষকে আল্লাহর প্রতি ঈমান পোষণ এবং তার দেওয়া জীবনবিধান অনুসরণের জন্য বারবার আহ্বান জানিয়েছেন। যেখানেই মানুষ সেখানেই তারা ছুটে গেছেন। কখনো এক ব্যক্তির কাছে, কখনো ব্যক্তি সমষ্টির কাছে তারা তাদের বক্তব্য পেশ করেছেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা পরিশ্রম করেছেন। জীবন ধারণের প্রকৃত প্রয়োজন পূরণের জন্য ব্যয়িত অংশটুকু ছাড়া তাদের সময়, মেধা, শ্রম এবং অর্থ নিয়োজিত হয়েছে এই সুমহান কাজে। তাদের প্রতি যারা ঈমান এনেছিলেন তাদেরও কর্মপন্থা ছিল অনুরূপ। যদিও সকল মানুষকেই আল্লাহর প্রতিনিধি বানিয়ে তার দিন কায়েমের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, নবীদের আহ্বানে সাড়া দিয়ে যারা তাদের কাফিলায় সামিল হয়েছেন তারা ছাড়া বাকিরা আল্লাহ দ্রোহিতাকেই তাদের জীবন মিশন বানিয়ে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছে। এভাবে তারা পৃথিবীর জীবনে তো অকল্যাণের শিকারে পরিণত হয়েছেই। যেই কর্তব্য সাধনের জন্য তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছিল তা না করার কারণে আখিরাতে তাদেরকে অবশ্যই হতে হবে কঠিন শাস্তির সম্মুখীন। সফল জীবনের পরিচয় পৃষ্ঠা 23-34। পৃথিবীর বেশি সংখ্যক মানুষকেই জীবনের প্রকৃত মিশনের প্রতি উদাসীন থেকে সফলতার ভুল ধারণার বশবর্তী হয়ে বেহুশের মতো ছুটতে দেখা যায়। এই জীবনে টাকার পাহাড় গড়তে পারা, বিশাল অট্টালিকার মালিক হওয়া, বহুসংখ্যক ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক হওয়া, বিলাসী জীবন যাপন করতে পারা এবং প্রভাব প্রতিপত্তিতে অপরকে ছাড়িয়ে যেতে পারাকেই তারা মনে করে সফলতা। কিন্তু মহাজ্ঞানী, মহাবিজ্ঞ আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিতে সফলতার স্বরূপ ভিন্ন। আল কোরআনের বহু সংখ্যক আয়াতে তিনি সফল ব্যক্তিদের পরিচয় তুলে ধরেছেন, যাতে মানুষ সফলতার ভুল ধারণা থেকে মুক্ত হতে, সঠিক ধারণা লাভ করতে এবং সঠিক কর্মধারা অবলম্বন করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, তাদের কোনো ভয় ও চিন্তার কারণ নেই। দুনিয়া এবং আখেরাতে উভয় জীবনই তাদের জন্য সুসংবাদ। আল্লাহর কথা পরিবর্তিত হবার নয়, এটি বড়ই সফলতা।
কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা।
অবশ্যই সেই ব্যক্তি সফল যে নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে, আর সেই ব্যক্তি বিফল যে নিজেকে দাবিয়ে দিয়েছে। সূরা আশ-শামস 9-10। ওহে, তোমরা যারা ঈমান এনেছ, নিশ্চয়ই মদ, জুয়া, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নাজরানা পেশ করার স্থান এবং ভাগ্য গণনার জন্য স্বর নিক্ষেপ নাপাক শয়তানি কাজ, তোমরা এইগুলো পরিহার করে চলো, আশা করা যায় তোমরা সফল হবে।
فآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون।
আত্মীয়দেরকে তাদের হক দাও, মিসকিন ও মুসাফিরদেরকেও। যারা আল্লাহর সন্তোষ প্রত্যাশী তাদের জন্য এটি খুবই উত্তম কাজ, তারাই ঐসব লোক যারা সফল।
قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون
বলে দাও, অপবিত্রতার আধিক্য তোমাদেরকে চমৎকৃত করলেও পবিত্র ও অপবিত্র জিনিস সমান নয়। ওহে জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো, আশা করা যায় তোমরা সফল হবে। সূরা আল মাইদা আয়াত 100।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন।
ওহে তোমরা যারা ইমান এনেছ, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আল্লাহকে ভয় করে চলো, আশা করা যায় তোমরা সফল হবে। সূরা আলে ইমরান 130।
ফাআম্মাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফী রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবীন।
অতপর যারা ইমান এনেছে এবং আমলে সালেহ করেছে, তাদের রব তাদেরকে তার রহমতের মধ্যে দাখিল করে নেবেন, এটি সুস্পষ্ট সফলতা। সূরা জাসিয়া 30।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
যারা গায়েবে বিশ্বাস করে, সালাত কায়েম করে, আমি যে রিজিক তাদেরকে দিয়েছি তা থেকে দান করে, যারা তোমার প্রতি ও তোমার পূর্বে যা নাজিল হয়েছে তার প্রতি ইমান পোষণ করে, আর আখিরাতের প্রতিও যাদের রয়েছে ইয়াকিন, তারাই রয়েছে তাদের রবের নির্দেশিত পথে, আর তারাই সফল। সূরা আল বাকারা 3-5।
الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون।
নিশ্চয়ই মুমিনদেরকে যখন আল্লাহ ও তার রাসূলের ফয়সালা মেনে নেওয়ার জন্য ডাকা হয়, তখন তারা বলে, আমরা শুনলাম এবং মেনে নিলাম, এবং এরাই সফল। সূরা আন-নূর 51।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কূলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা।
ওহে তোমরা যারা ইমান এনেছ, আল্লাহকে ভয় করে চলো এবং সোজা সঠিক কথা বলো, তাহলে আল্লাহ তোমাদের আমলগুলো সংশোধন করে দেবেন এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। আর যেই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে চলে, সে লাভ করেছে বিরাট সফলতা। সূরা আল আহজাব 70-71।
الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون।
যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আখিরাতের প্রতি ইয়াকিন রাখে, তারাই রয়েছে তাদের রবের নির্দেশিত পথে। আর তারাই সফল। সূরা লোকমান আয়াত 4 ও 5।
أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا।
ওহে তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহর আনুগত্য করো, রাসুলের আনুগত্য করো, আর আনুগত্য করো উলুল আমরের, আদেশ প্রদানের অধিকারপ্রাপ্ত ব্যক্তিদের। তোমাদের মধ্যে যদি কোনো বিষয় মতবিরোধ দেখা দেয়, তাহলে তা আল্লাহ ও রাসুলের দিকে ফিরাও, এটাই সঠিক কর্মনীতি এবং শেষ ফলের দিক দিয়ে এটাই ভালো।
فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون।
অতঃপর যারা তার প্রতি ঈমান আনে, তাকে সহযোগিতা করে, তাকে সাহায্য করে এবং তার প্রতি নাজিলকৃত নূরের কোরআনের অনুসরণ করে, তারাই সফল। সূরা আরাফ 157।
ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইয়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم।
এবং মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু। তারা ভালো কাজের নির্দেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে, সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। আল্লাহ শীঘ্রই তাদের প্রতি অনুগ্রহ করবেন, নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞ। এই মুমিন পুরুষ ও মুমিন নারীদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে ঝর্ণাধারা প্রবাহিত এবং সেখানে তারা থাকবে চিরদিন। সবুজ বাগানে তাদের জন্য উত্তম বাসস্থান থাকবে, আর সবচেয়ে বড় কথা, তারা আল্লাহর সন্তোষ হাসিল করবে, আর এটাই তো বড় সফলতা। সূরা আত-তাওবা 71-72।
কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإن هم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون উলাইকা হুমুল ওয়ারিসুন। الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ
সফলতা লাভ করলো সেই সব মুমিন যারা তাদের সালাতে খুশু অবলম্বন করে, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা পবিত্রতা বিধান কাজে তৎপর থাকে, যারা লজ্জাস্থানের হেফাজত করে, নিজেদের স্ত্রী ও তাদের দক্ষিণ হস্তের মালিকাধীন স্ত্রী লোকদের ছাড়া, ওই ক্ষেত্রে তারা ভৎসনাযোগ্য নয়। তবে এর বাইরে কিছু চাইলে তারা হবে সীমা লঙ্ঘনকারী, যারা আমানত ও ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে। যারা সালাতের পূর্ণ হেফাজত করে তারাই সেই উত্তরাধিকারী, যারা উত্তরাধিকার হিসেবে ফেরদাউস পাবে, সেখানে তারা থাকবে অনন্তকাল। সূরা আল মুমিন 1-11।
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون
মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের চোখ সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য পবিত্রতম পন্থা। তারা যা কিছু করে আল্লাহ তার খবর রাখেন। মুমিন মহিলাদেরকে বলো তারা যেন তাদের চোখ সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যেন তাদের সাজ দেখিয়ে না বেড়ায় এতটুকু ছাড়া যা আপনা আপনি প্রকাশিত হয়ে পড়ে, তারা যেন তাদের বুকের উপর ওড়নার আঁচল দিয়ে রাখে, তারা যেন তাদের সাজ প্রকাশ না করে তবে তাদের সামনে ছাড়া তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজের ছেলে, নিজের স্বামীর ছেলে, আপন ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, ঘনিষ্ঠ চেনা জানা মহিলা, নিজেদের দাস, অধীনস্থ এমন পুরুষ যাদের অন্যরকম চাহিদা নেই, এবং এমন বালক যারা মেয়েদের গোপন বিষয় জানে না, তারা যেন তাদের গোপন সাজ সম্পর্কে লোকদেরকে জানাবার উদ্দেশ্যে জমিনে জোরে পা ফেলে না চলে। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো, আশা করা যায় তোমরা সফল হবে। সূরা আন-নূর 30-31।
ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون
তোমাদের মধ্য থেকে এমন একদল লোক থাকতে হবে যারা লোকদেরকে কল্যাণের দিকে ডাকবে, মারুফ কাজের নির্দেশ দেবে এবং মুনকার থেকে বিরত রাখবে, আর এরাই সফল। সূরা আলে ইমরান 104।
فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا وَأَنفِقُوا خَيْرًا لِأَنفُسِكُمْ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
আল্লাহ কে যথাযথভাবে ভয় করে চলো, শোনো, আনুগত্য করো এবং ইনফাক করো। এটা তোমাদের জন্য উত্তম। যারা মনের সংকীর্ণতা থেকে বেঁচে গেছে তারাই সফল। সূরা আত-তাকাবুন 16।
للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون
ওই মাল ওই দরিদ্র মুহাজিরদের জন্য যারা নিজেদের বাড়িঘর ও সহায় সম্পত্তি থেকে উচ্ছেদকৃত, তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তোষ প্রত্যাশী, এরাই সত্যনিষ্ঠ। ওই মাল তাদের জন্য যারা মুহাজিরদের আগমনের পূর্বেই ঈমান এনে বসবাস করছিল। তারা ওইসব লোকদের প্রতি ভালোবাসা পোষণ করে যারা হিজরত করে তাদের কাছে এসেছে, এমনকি মুহাজিরদেরকে যা কিছু দেওয়া হয় সেই বিষয় তারা নিজের অন্তরে কোনো চাহিদা পর্যন্ত অনুভব করে না। নিজেদের যত অভাবই থাকুক না কেন, তারা নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেয়। যারা মনের সংকীর্ণতা থেকে বেঁচে গেছে তারাই সফল। সূরা আল হাসর 8-9।
يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون
ওহে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করে চলো, তার নৈকট্য লাভের উপায় সন্ধানে লেগে থাকো এবং তার পথে জিহাদ করো, আশা করা যায় তোমরা সফল হবে। সূরা আল মাইদা 35।
ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْقُرْآنِ وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُمْ بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর পথে লড়াই করে, মারে ও মরে। তাদেরকে জান্নাত দেবার মজবুত ওয়াদা আত-তাওরাত, আল-ইনজিল ও আল কুরআনে করা হয়েছে। ওয়াদা পালনে আল্লাহর চেয়ে বেশি যোগ্য আর কে আছে? অতএব তোমরা আল্লাহর সাথে যেই বেচাকেনা করেছ সেই ব্যাপারে খুশি হয়ে যাও, এটা অতি বড় সফলতা। সূরা আত-তাওবা 111।
الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم
আল্লাহর কাছে তো ওইসব লোকের মর্যাদাই বড় যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে তাদের মাল ও জান দিয়ে জিহাদ করেছে, আর এরাই তো সফল। সূরা আত-তাওবা 20।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم
ওহে তোমরা যারা ঈমান এনেছ, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে কষ্টদায়ক আজাব থেকে বাঁচাবে? আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং মাল ও জান দিয়ে তার পথে জিহাদ করো। যদি তোমরা জানো এটাই তোমাদের জন্য উত্তম, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে ঝর্ণাধারা প্রবাহিত, তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতে উত্তম ঘর দেবেন, এটি অতি বড় সফলতা। সূরা আস-সফ 10-12।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন।
ওহে তোমরা যারা ঈমান এনেছ, কোন বাহিনীর সাথে তোমাদের মোকাবেলা হলে তোমরা দৃঢ় পথ থাকো এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আশা করা যায় তোমরা সফল হবে। সূরা আল আনফাল 45। ওহে তোমরা যারা ঈমান এনেছ, সবর অবলম্বন করো, বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো, ঐক্য শক্তি সৃষ্টি করো এবং আল্লাহকে ভয় করে চলো, আশা করা যায় তোমরা সফল হবে। সূরা আলে ইমরান আয়াত 200।
لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون
كنتو رسول ابن ওইসব লোক যারা তার সাথে ঈমান এনেছে তাদের মাল ও জান দিয়ে জিহাদ করেছে, এদের জন্যই তো সব কল্যাণ আর এরাই তো সফল। সূরা আত-তাওবা 88।
লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون
তোমরা কখনো এমন দেখতে পাবে না যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান পোষণ করে তারা এমন লোকদেরকে ভালোবাসে যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করছে। ওই লোকেরা চায় তাদের পিতা পুত্র ভাই কিংবা গোষ্ঠীর কেউ হোক না কেন, আল্লাহ ঐসব লোকের অন্তরে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন এবং নিজের পক্ষ থেকে একটি রূহ দিয়ে তাদেরকে শক্তি যুগিয়েছেন। তিনি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে ঝর্ণা প্রবাহিত থাকবে, তারা সেখানে থাকবে চিরদিন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এরাই আল্লাহর বাহিনী। জেনে রাখো, আল্লাহর বাহিনীর লোকেরাই সফল। সূরা আল মুজাদালা 22। এইসব আয়াতে সফল জীবনে যেসব বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে সেইগুলোকে আমরা নিম্নরূপে সাজিয়ে নিতে পারি। এক, আল্লাহর সত্তা, গুণাবলী, ক্ষমতা, ইখতিয়ার কিংবা অধিকারে শিরিক মুক্ত ইমানের অধিকারী হওয়া। দুই, আখেরাতের জবাবদিহিতা, শাস্তি ও পুরস্কারের কথা মনে জাগ্রত রেখে জীবন যাপন করা। তিন, কোন বিষয়ে আল্লাহ ও তার রাসূলের ফয়সালা জানার পর বিনা দ্বিধায় মেনে চলা। চার, একনিষ্ঠভাবে আল্লাহর রাসূলের আনুগত্য করতে থাকা। পাঁচ, সালাত কায়েম করা ও খুশু সহকারে সালাত আদায় করা। ছয়, জাকাত আদায় করা। সাত, আল্লাহর নৈকট্য লাভের উপায়গুলোর অনুশীলন করতে থাকা। আট, আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত থাকা। নয়, ইনফাক ফি সাবিলিল্লাহ করতে থাকা। দশ, মারুফের প্রতিষ্ঠা ও মুনকারের উচ্ছেদে চেষ্টিত থাকা। এগারো, সর্ব অবস্থায় সবর অবলম্বন করা। বারো, যুদ্ধের ময়দানে দৃঢ় পদ থাকা। তেরো, একে অপরকে শক্তি যোগাতে থাকা। চোদ্দ, আত্মীয় মিসকিন ও মোসাফিরের হক আদায় করা। পনেরো, সুদ থেকে বেঁচে থাকা। ষোলো, মদ থেকে বেঁচে থাকা। সতেরো, জুয়া থেকে বেঁচে থাকা। আঠেরো, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নাজরানা পেশ করা হয় এমন স্থান পরিহার করে চলা। ১৯, তীর নিক্ষেপ করে ভাগ্য গণনা থেকে বেঁচে থাকা। ২০, নাপাক জিনিস পরিহার করা। ২১, অবৈধ যৌনাচার থেকে বেঁচে থাকা। ২২, পরনারীর সৌন্দর্য উপভোগ করা থেকে বেঁচে থাকা। ২৩, আমানতের হেফাজত করা। ২৪, ওয়াদা প্রতিশ্রুতি পালন করা। ২৫, বেহুদা কাজ থেকে বেঁচে থাকা। ২৬, কৃপণতা থেকে মুক্ত হওয়া। ২৭, আত্মীয় স্বজন হলেও যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তাদেরকে ভালো না বাসা। লক্ষ্য করার বিষয়, আল্লাহ রব্বুল আলামিন টাকার পাহাড় গড়তে পারা, বিশাল অট্টালিকার মালিক হওয়া, বহুসংখ্যক ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক হওয়া, বিলাসী জীবনযাপন করতে পারা এবং প্রভাব প্রতিপত্তিতে অপরকে ছাড়িয়ে যাওয়াকে কোথাও সফলতার মাপকাঠি বলে উল্লেখ করেননি। দুনিয়া প্রীতি, পৃষ্ঠা ৩৫ থেকে ৪২। স্ত্রী, পুত্র, কন্যা এবং আত্মীয় স্বজনের প্রতি মানুষের অন্তরে থাকে গভীর অনুরাগ। টাকা পয়সা ও অন্যান্য সম্পদের প্রতি মানুষ দারুণ আকর্ষণ অনুভব করে। একটি সীমা পর্যন্ত এই অনুরাগ ও আকর্ষণ আপত্তিকর নয়, কিন্তু সীমা ছাড়িয়ে গেলেই ঘটে বিপত্তি। দুনিয়া প্রীতি মানুষের জন্য দারুণ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আসলে দুনিয়ার জীবন তো খুবই সংক্ষিপ্ত। একসময় সকল আপনজন এবং সব সম্পদ পেছনে ফেলে আখিরাতে পাড়ি দিতে হয়। দুনিয়া প্রীতি মানুষকে আখিরাতে মুখী হতে দেয় না, আখিরাতের প্রস্তুতি গ্রহণকে বাধাগ্রস্ত করে তোলে। সেজন্যই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জীবনের প্রকৃত অবস্থা বারবার মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন, যাতে মানুষ দুনিয়ার জীবনের গোলক ধাঁধায় পড়ে প্রতারণার শিকারে পরিণত না হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب.
মানুষের জন্য নারী, সন্তান, সোনারূপার স্তূপ, সেরা ঘোড়া, গৃহপালিত পশু এবং ক্ষেতখামারের প্রতি আকর্ষণকে খুবই সুশোভিত করা হয়েছে, কিন্তু এইগুলো দুনিয়ার জীবনের সামগ্রী মাত্র, আর আল্লাহর কাছেই তো রয়েছে উত্তম আবাস। সূরা আলে ইমরান আয়াত ১৪। এই অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের দুনিয়ার জীবনের সাময়িক সাজ সজ্জা মাত্র। আসলে তো টিকে থাকার মতো নেক আমলই তোমার রবের নিকট পরিণামের দিক দিয়ে উত্তম এবং এই বিষয়েই ভালো কিছু আশা করা যায়। সূরা আল কাহাফ 46। অবশ্যই তোমাদের অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি একটি পরীক্ষা, আর কেবলমাত্র আল্লাহর কাছেই রয়েছে বিরাট প্রতিদান। সূরা আত-তাগাবুন 15।
تفاخر بينكم وتكاثر في الأموال والأولاد
জেনে নাও, দুনিয়ার জীবন একটি খেল তামাশা, বাহ্যিক চাকচিক্য, তোমাদের পারস্পরিক গৌরব অহংকার এবং অর্থ সম্পদ ও সন্তান সন্ততিতে একে অপরকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। আল হাদিদ 20।
وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان
আর দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। আসল জীবনের ঘর তো হল আখিরাতের ঘর। সূরা আল আনকাবুত 64। অর্থাৎ এর দুনিয়ার জীবনের বাস্তবতা শুধুমাত্র এতটুকুই, যেমন ছোট ছেলেরা কিছুক্ষণের জন্য নেচে গিয়ে আমোদ করে এবং তারপর যার যার ঘরে চলে যায়। এখানে যে রাজা হয়ে গেছে সে আসলে রাজা হয়ে যায়নি, বরং শুধুমাত্র রাজার অভিনয় করেছে। এক সময় তার এই খেলা শেষ হয়ে যায়, তখন সে তেমনি দিনহীন অবস্থায় রাজ সিংহাসন থেকে বিদায় নেয় যেইভাবে এই দুনিয়ার বুকে এসেছিল। অনুরূপভাবে জীবনের কোন একটি আকৃতিও এখানে স্থায়ী ও চিরন্তন নয়, যে যেই অবস্থায় আছে সাময়িকভাবে একটি সীমিত সময়ের জন্যই আছে। মাত্র কয়েকদিনের জীবনের সাফল্যের জন্য যারা প্রাণপাত করে এবং এরই জন্য বিবেক ও ইমান বিকিয়ে দিয়ে সামান্য কিছু আয়েস আরামের উপকরণ ও শক্তি প্রতিপত্তির জৌলুস করায়ত্ত করে নেয়, তাদের এই সমস্ত কাজ মন ভুলানো ছাড়া আর কিছুই নয়। এইসব খেলনার সাহায্যে তারা যদি 10, 20 বা 60-70 বছর মন ভুলানোর কাজ করে থাকে এবং তারপর শূন্য হাতে মৃত্যুর দরজা অতিক্রম করে এমন জগতে পৌঁছে যায় যেখানকার স্থায়ী ও চিরন্তন জীবনে তাদের এই খেলা এক প্রতিকারহীন রোগে পরিণত হয়, তাহলে এই ছেলে ভুলানোর লাভ কি? তাফহিমুল কোরআন, সৈয়দ আবুল আলা মওদুদী
11তম খণ্ড,
সূরা আল আনকাবুতের তাফসীরের 102 নম্বর টীকা। তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী, আর আল্লাহর কাছে যা রয়েছে তা যেমনি উত্তম তেমনি স্থায়ী। তা সেই সব লোকের জন্য যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করেছে। সূরা আশ-শুরা 36।
ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون وَلِبُيُوتِهِمْ أَبْوَابًا وَسُرُرًا عَلَيْهَا يَتَّكِئُونَ وَزُخْرُفًا وَإِنْ كُلُّ ذَلِكَ لَمَّا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْآخِرَةُ عِندَ رَبِّكَ لِلْمُتَّقِينَ
সকল মানুষ একই পথ ধরার আশঙ্কা না থাকলে আমি কাফিরদের ঘরের ছাদ, যেই সিঁড়ি দিয়ে তারা উপরে উঠে, সেই সিঁড়ি, তাদের ঘরের দরজাগুলো এবং সেই উচ্চ আসনে, যেই উচ্চ আসনে তারা হেলান দিয়ে বসে, সেইগুলো রূপা ও সোনা দিয়ে বানিয়ে দিতাম। এইগুলো তো পার্থিব জীবনের সামান্য উপকরণ। তোমার রবের নিকট আখিরাত তো কেবল মুত্তাকিদের জন্য নির্ধারিত, অর্থাৎ এই সোনারূপা যা কারো লাভ করা তোমাদের দৃষ্টিতে চরম নিয়ামত প্রাপ্তি এবং সম্মান ও মর্যাদার চরম শিখরে আহরণ, তা আল্লাহর দৃষ্টিতে এতই নগণ্য যে যদি সকল মানুষের কুফরের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা না থাকত, তাহলে তিনি প্রত্যেক কাফিরের বাড়িঘর সোনারূপা দিয়ে তৈরি করে দিতেন। এই নিকৃষ্ট বস্তুটি কখন থেকে মানুষের মর্যাদা ও আত্মার পবিত্রতার প্রমাণ হয়ে দাঁড়িয়েছে? এই সম্পদ তো এমন সব মানুষের কাছেও আছে যাদের ঘৃণ্য কাজকর্মের পঙ্কিলতায় গোটা সমাজ পুতিগন্ধময় হয়ে যায়, আর একেই তোমরা মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড বানিয়ে রেখেছ। তাফহিমুল কোরআন, সৈয়দ আবুল আলা মওদুদী,
14 খণ্ড,
সূরা আয-যুখরফের তাফসিরের
33 নং টীকা।
والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم
আর কাফিররা দুনিয়ায় কদিনের মজা লুটছে, জন্তু জানোয়ারের মতো পানাহার করছে, ওদের চূড়ান্ত ঠিকানা জাহান্নাম। সূরা মুহাম্মদ 12।
ولا تمدن عينيك الى ما متعنا به ازواجا منهم زهره الحياه الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وابقى
দুনিয়ার জীবনের এই জাগজমক যা আমি তাদের মধ্যে বিভিন্ন ব্যক্তিকে দিয়েছি, সেই দিকে তুমি চোখ তুলেও তাকাবে না। এইসব তো তাদেরকে পরীক্ষায় ফেলার জন্য দিয়েছি, আর তোমার রবের রিজিকই উত্তম ও স্থায়ী। সূরা আত-তাহা 131। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কুল্লি উম্মাতিন ফিতনাতান ও ফিতনাতু উম্মাতিল মাল। কাব ইবনু ইয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামিয়া তিরমিজি। অবশ্যই প্রত্যেক উম্মতের জন্য রয়েছে এক একটি ফিতনা। আমার উম্মতের ফিতনা হচ্ছে অর্থ সম্পদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততি এমন নয় যে তা তোমাদেরকে আমার নিকটবর্তী করে, তবে যারা ইমান আনে এবং আমলে সালেহ করে তারা এমন লোক যাদের জন্য রয়েছে তাদের কর্মের দ্বিগুণ প্রতিদান, এবং তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে অবস্থান করবে। সূরা সাবা 37। আর দুনিয়ার জীবন তো ছলনার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা আলে ইমরান 185। ওহে তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না রাখে। যারা এমনটি করবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল মুনাফিকুন 9। বিশেষভাবে অর্থসম্পদ ও সন্তান সন্ততির উল্লেখ করা হয়েছে এই জন্য যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এইসব স্বার্থের কারণে ইমানের দাবি পূরণ না করে নিফাক অথবা ইমানের দুর্বলতা অথবা পাপাচার ও নাফরমানিতে লিপ্ত হয়ে পড়ে। তাহফিমুল কোরআন সৈয়দ আবুল আলা মওদুদি,
১৭তম খণ্ড,
সূরা আল মুনাফিকুনের তাফসিরের ১৮ নম্বর টিকা। আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দুনিয়ার মূল্য যদি একটি মশার ডানার মূল্যের সমান হতো তাহলে তিনি কোনো কাফিরকে এর থেকে এক চুমুক পানি পান করতে দিতেন না। সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামিয়া তিরমিজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور।
ওহে মানব জাতি, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে, আল্লাহর ব্যাপারে ধোকাবাজ শয়তান যেন তোমাদেরকে ধোকা দিতে না পারে। সূরা ফাতির ৫। অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে, আর ধোকাবাজ শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোকায় ফেলতে না পারে। আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে, যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসে সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করে, অতএব যা ধ্বংসশীল তার উপর যা স্থায়ী তাকে অগ্রাধিকার দাও। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহমদ ইবনে হাব্বান, বাজ্জার, আল হাকিম, আল বাইহাকি। জাতিগতভাবে দুনিয়া প্রীতির পরিণাম সম্পর্কে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমাদের উপর অন্য জাতিগুলো ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত মানুষ খাদ্য সামগ্রীর উপর ঝাঁপিয়ে পড়ে। একজন জিজ্ঞেস করল, তখন কি আমরা সংখ্যায় খুব কম থাকব? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা বরং সংখ্যায় বেশি হবে, কিন্তু তোমরা বন্যা স্রোতের উপরে ভাসমান ফেনার মতো হবে। আল্লাহ শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দেবেন, তোমাদের অন্তরে দুর্বলতা সৃষ্টি করে দেবেন। লোকটি জিজ্ঞেস করল, সেই দুর্বলতা কি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া প্রীতি এবং মৃত্যুর প্রতি অনীহা, অর্থাৎ তোমরা দুনিয়ার প্রতি মোহবিষ্ট হয়ে পড়বে এবং জিহাদের কথা শুনলে প্রাণ ভয়ে পিছ টান দেবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনান আবি দাউদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
عشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ।
তাদেরকে বলো, তোমাদের আব্বা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের উপার্জিত অর্থ সম্পদ, তোমাদের ওই ব্যবসা যার মন্দার আশঙ্কা তোমরা করো, তোমাদের পছন্দের ঘর বাড়ি, যদি তোমাদের কাছে আল্লাহ, তার রসুল এবং আল্লাহর পথে জিহাদ থেকে বেশি প্রিয় হয় তাহলে আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো, আর আল্লাহ ফাসিকদেরকে সঠিক পথের দিশা দেন না। সূরা আত-তাওবা আয়াত ২৪। এ আয়াতের দাবি হচ্ছে, দুনিয়ার সব কিছুর চেয়ে একজন মুমিনের নিকট আল্লাহ, তার রসুল এবং আল্লাহর পথে জিহাদ প্রিয়তর হতে হবে, অর্থাৎ আল্লাহ, তার রসুল এবং আল্লাহর পথে জিহাদকে অগ্রাধিকার দিতে পারার উপরই নির্ভর করে তার আখিরাতের সফলতা। অনাড়ম্বর জীবনযাপন, পৃষ্ঠা ৪৩ থেকে ৪৭। হারাম থেকে বেঁচে হালালের গণ্ডিতে থেকে, কারো কাছে হাত না পেতে এবং ঋণগ্রস্ত না হয়ে মৌলিক প্রয়োজন পূরণের মতো অর্থ সম্পদের মালিক হওয়াকে ইসলাম উৎসাহিত করে। জীবন ধারণের প্রকৃত প্রয়োজন পূরণ হয়ে গেলেও উত্তরোত্তর অর্থ সম্পদের পেছনে দৌড়ানোকে ইসলাম নিরুৎসাহিত করে। এক শ্রেণীর লোক অর্থ সম্পদের পাহাড় গড়া, রকমারি বিলাস সামগ্রী সংগ্রহ করা এবং প্রতিপত্তিশীল হওয়ার জন্য অহর্নিশ মেতে থাকে। বিস্ময়ের ব্যাপার, তাদের এই চাওয়ার কোনো শেষ নেই, আরো চাই আরো চাই, এই যেন তাদের চিন্তা চেতনার সার কথা। এই মনোভঙ্গিকেই আল্লাহ রব্বুল আলামিন আত্তাকাসুর বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আল্লাহুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সূরা আত্তাকাসুর 1 এবং 2। আধিক্যের মোহ তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে যেই পর্যন্ত না তোমরা কবরে পৌঁছো। এই মনোভঙ্গি বিশ্লেষণ করতে গিয়ে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যদি 2টি স্বর্ণভরা উপত্যকা লাভ করে, তবুও সে তৃতীয় আরেকটি লাভ করতে চাইবে। মাটি ছাড়া আর কিছুই তার মুখ ভর্তি করতে পারে না। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহি মুসলিম, সহি আল বুখারী, মুসনাদে আহমদ। আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থ সম্পদের লোভ এবং অভিজাত হওয়ার লালসা একজন ব্যক্তির দিনদারির জন্য এত বেশি ক্ষতিকর যে বকরির পালে পতিত 2টি ক্ষুধার্ত নেকড়ে বাঘও বকরির পালের এত ক্ষতি করতে পারে না। কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামিয়া আত-তিরমিজি। আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের এই কয়টি বস্তু ছাড়া আর কিছুর অধিকার নেই। বসবাসের জন্য একটি ঘর, লজ্জা নিবারণের জন্য কিছু কাপড় এবং কিছু রুটি ও পানি, অর্থাৎ এইগুলোই মানুষের প্রকৃত মৌলিক প্রয়োজন। উসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামিয়া আত-তিরমিজি। অন্যত্র আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির কতক সৌভাগ্যের বিষয় হচ্ছে প্রশস্ত বসতঘর, নেক প্রতিবেশী এবং আরামপ্রদ বাহন। নাফি ইবনু আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসনাদে আহমদ। আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সফল যে ইসলাম গ্রহণ করেছে, প্রয়োজন মাফিক রিজিক পেয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকার তৌফিক দিয়েছেন। আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহি মুসলিম। আহওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন, আমি একবার খুবই নিম্নমানের পোশাক পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি ধন সম্পদ আছে? আমি বললাম, হ্যাঁ আছে। তিনি বললেন, কি কি ধরনের ধন সম্পদ আছে? আমি বললাম, সব রকমের ধন সম্পদ, উট, গাভী, বকরি, ঘোড়া এবং দাস দাসী। তিনি বললেন, আল্লাহ যখন তোমাকে ধন সম্পদে দিয়েছেন, তোমার আবহাবে তার নিয়ামতের প্রকাশ পাওয়া উচিত। আহওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাতুল মাসাবিহ। একজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন অর্থ সম্পদ দান করা সত্ত্বেও সে ফকিরের মতো জীবনযাপন করবে, এটাও অভিপ্রেত নয়। কিন্তু নিজের আবহাবে আল্লাহর নিয়ামতের প্রকাশ ঘটানোর অর্থ বিলাসী জীবনযাপন করা নয়। ইসলাম বিলাসী জীবন পছন্দ করে না। বিলাস বসন পরিহারকরণ এবং অনাড়ম্বর জীবনযাপনের তাগিদ দিয়ে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাসিতা থেকে বেঁচে থাকো, অবশ্যই আল্লাহর বান্দারা বিলাসী হয় না। মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসনাদে আহমদ, সুনানু আল বাইহাকি। বাস্তব জীবনে দেখা যায় বিলাসিতা থেকে জন্ম নেয় আরামপ্রিয়তা, আরামপ্রিয়তা থেকে জন্ম নেয় অলসতা, আর অলসতা থেকে জন্ম নেয় পরিশ্রম বিমুখতা। বিলাসিতামুক্ত জীবনযাপনের তাগিদ দিতে গিয়ে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি শুনছ না, তোমরা কি শুনছ না, নিশ্চয়ই অনাড়ম্বর জীবন ইমানের পরিচয়ক, নিশ্চয় অনাড়ম্বর জীবন ইমানের পরিচয়। আবু উমামা ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনানু আবি দাউদ। আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে গিয়ে বলেন, তুমি দুনিয়াতে একজন মুসাফির কিংবা একজন পথচারীর মতো হয়ে থাকো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহি আল বুখারী। আমরা জানি একজন মুসাফির কোন লক্ষ্য অর্জনের জন্য সফরে যান। তিনি অল্প কদিনের জন্য সফরে যান, তিনি সহজে বহনযোগ্য অত্যাবশ্যক বোঝা সাথে নেন। এই পৃথিবীতে মানুষের আগমন একটি সুনির্দিষ্ট লক্ষ্য হাসিলের জন্য, এখানে তার অবস্থানও হাতে গোনা কটি দিনের জন্য। ডাক পড়লেই তাকে তৎক্ষণাৎ এখান থেকে চলে যেতে হবে, অর্থাৎ পৃথিবীতে মানুষের অবস্থান মুসাফিরের মতোই। অতএব তাদের বিপুল পরিমাণ অর্থ সম্পদের বোঝা বহন করার প্রয়োজন নেই, সফরটা মোটামুটি স্বচ্ছন্দ হওয়ার মতো পাথেও থাকাই যথেষ্ট। আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, তোমাদের জন্য আমি দারিদ্র্যের ভয় করছি না, বরং ভয় করছি যে তোমাদের সামনে পার্থিব প্রাচুর্য প্রসারিত করা হবে, যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল। অতপর তোমরা পার্থিব প্রাচুর্য লাভের প্রতিযোগিতায় লেগে যাবে, যেমন তোমাদের পূর্ববর্তীরা লেগেছিল, এবং এটি তোমাদেরকে ধ্বংস করবে, যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছিল। আমর ইবনুল আউফ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ আল মুসলিম, সহিহ আল বুখারী। উল্লেখ্য যে কম পাওয়ার বেদনা মানুষকে দারুণভাবে পীড়ন করে, কিন্তু অল্পে তুষ্টি এই বেদনা দূর করে দেয়। মানুষের মাঝে প্রচণ্ড ভোগের আকাঙ্ক্ষা বিদ্যমান, এই আকাঙ্ক্ষার যেন নিবৃত্তি নেই, শেষ নেই, কিন্তু অল্পে তুষ্টি এই আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে। ভোগবাদ এক মহা আপদ, ভোগবাদের খপ্পরে পড়ে মানুষ উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকে, অল্পে তুষ্টি এই যন্ত্রণাদায়ক অবস্থা থেকে মানুষকে মুক্তি দেয়। অর্থাৎ অল্পে তুষ্টি এক অনন্য সাধারণ গুণ, এই গুণে গুণান্বিত ব্যক্তিদের পক্ষেই সম্ভব অনাড়ম্বর জীবনযাপন। অনাড়ম্বর জীবনযাপনের কয়েকটি উজ্জ্বল উদাহরণ, পৃষ্ঠা ৪৮-৪৯। মানবশ্রেষ্ঠ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনাড়ম্বর জীবনের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। মক্কায় অবস্থানকালে নবুয়ত লাভের পূর্বে ব্যবসায় নিয়োজিত হয়ে তিনি সচ্ছলতার অধিকারী হন। তার উপার্জিত অর্থের বিরাট অংশ ব্যয়িত হতো অভাবী ও দুঃখী মানুষের কল্যাণে। নবুয়ত লাভের পর তিনি প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হন, এমতো অবস্থায় ব্যবসা চালানো ছিল সুকঠিন। তদুপরি আদ-দাওয়াতু ইলাল্লাহ এবং নওমুসলিমদের তালিম ও তারবিয়াতে তার বেশিরভাগ সময় ব্যয় হতে থাকে। ঈসাই ৬২২ সনে তিনি ইয়াসরিবে হিজরত করেন। ইতোমধ্যে সেখানে ইসলামের পক্ষে জনমত গড়ে উঠেছিল। তার আগমনের পর ইয়াসরিব একটি নগর রাষ্ট্রে পরিণত হয়। এর নাম হয় আল মদিনা। এই নবগঠিত রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপ্রধান হন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি বৈধভাবেই বহুবিধ সুযোগ সুবিধা গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি সাদা সিধে জীবনযাপন করতেন। তিনি বসবাস করতেন ছোট্ট ঘরে। তার ঘরটি ছিল আসবাবপত্রের বাহুল্যমুক্ত। তিনি ব্যবহার করতেন চামড়ার তৈরি একটি বিছানা, এর ভেতরে ছিল খেজুর গাছের ছোবড়া। তিনি ভুরি ভোজ পছন্দ করতেন না, ঠেসে ঠেসে পেট ভর্তি করে খাবার খেতেন না, তবে দুধ ও মধু খুব পছন্দ করতেন। তিনি চোখে সুরমা লাগাতেন, আতর ব্যবহার করতেন। তিনি জাঁকজমকপূর্ণ পোশাক পরতেন না, কোনো কোনো সময় ভিন্ন রঙের পোশাক পরলেও সাদা রঙের পোশাকই তিনি বেশি পছন্দ করতেন। তার বহু সংখ্যক কাপড় চোপড় ছিল না, ফলে এইগুলো ভাঁজ করে স্তূপ করে রাখার প্রয়োজন পড়ত না। রাষ্ট্রপ্রধান হয়েও অনাড়ম্বর জীবনযাপন করে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ২. আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃষ্ঠা ৪৯-৫০। আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার সেরা ব্যবসায়ীদের একজন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার সঞ্চয় ছিল ৪০,০০০ দিরহাম। আজ থেকে ৪,৫০০ বছর আগেকার একজন মানুষের হাতে ৪০,০০০ দিরহাম থাকাটা কোনো ছোট্ট ব্যাপার ছিল না। ইসলাম গ্রহণ করার পর বিরোধীদের শ্রেষ্ঠ প্রতিকূলতার কারণে তার ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে ওঠে। অথচ পরিবার থেকে বিতাড়িত নওমুসলিমদের পুনর্বাসন ও নির্যাতিত দাসদাসীদের মুক্তির জন্য তিনি অর্থ ব্যয় করতে থাকেন। হিজরতের সময় দেখা গেল তার হাতে বাকি আছে আর মাত্র ৫,০০০ দিরহাম। আল মদিনায় এসে তিনি আবার ব্যবসাতে মনোযোগ দেন, তবে ব্যবসা লব্ধ অর্থের বেশিরভাগ তিনি আদ-দাওয়াত ইলাল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ এবং বহুবিধ জনহিতকর খাতে ব্যয় করতেন। মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তিনি আল মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হন। রাষ্ট্রপ্রধান হয়েও তিনি নিজের ও পরিবারের প্রয়োজন মেটাবার জন্য ব্যবসা চালিয়ে যেতে থাকেন। প্রবীণ সাহাবিগণ তাকে এর থেকে বিরত রাখেন। তারা তার জন্য বাইতুল মাল থেকে একটি ভাতা নির্ধারণের উদ্যোগ নেন। তিনি বছরে মাত্র ২,৫০০ দিরহাম ভাতা নিতে রাজি হন। তিনি খুবই সাদাসিধে জীবন যাপন করতেন, সাধারণ খাবার খেতেন, বাইতুল মাল থেকে তিনি বছরে 2 সেট পোশাক পেতেন, এতেই তিনি পরিতৃপ্ত ছিলেন। মৃত্যুকালে তিনি একজন দাসী এবং 2টি উটনি ছাড়া আর কোনো সম্পদ রেখে যাননি। মৃত্যুর পূর্বে তিনি ওসিয়াত করে যান, মৃত্যুর পর যেন তার পরনের কাপড়টি ধুয়ে তার সাথে আরও 2 টুকরো কাপড় মিলিয়ে তার কাফন দেওয়া হয়। 3. ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃষ্ঠা 50 ও 51। ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার বিশিষ্ট ব্যবসায়ীদের একজন। আল মদিনায় হিজরত করে আসার পর তিনি নতুনভাবে ব্যবসা শুরু করেন। মুনাফার টাকার বিরাট অংশ আদ দাওয়াত, আল জিহাদ ও খিদমতে খলকে ব্যয় করতেন। আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পর তিনি আল মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন। যুগোৎপাত রাষ্ট্র পরিচালনা ও ব্যবসা চালানো খুবই কঠিন ছিল, তথাপিও তিনি কয়েক বছর পর্যন্ত বাইতুল মাল থেকে ভাতা নিতে রাজি হননি। রাষ্ট্রীয় কাজের চাপে যখন ব্যবসাতে সময় দেওয়া অসম্ভব হয়ে পড়ে তখন তিনি ভাতা গ্রহণে রাজি হন, তাও বছরে মাত্র 800 দিরহাম। হিজরি 1500 সনে বাইতুল মাল বেশ সমৃদ্ধ হয়, তখন সকলকেই ভালো পরিমাণে ভাতা দেওয়া সম্ভব হয়। এই সময় তিনি বার্ষিক 5000 দিরহাম ভাতা নিতে সম্মত হন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই ছিল তার জীবনধারা। তিনি সাধারণ খাবার খেতেন, কম সংখ্যক পোশাক পরতেন। 4. ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃষ্ঠা 51 ও 52। ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার সফল ব্যবসায়ীদের একজন। ইসলাম গ্রহণ করার পর বিরুদ্ধবাদীদের সন্ত্রাসের কারণে তার ব্যবসা বন্ধ হয়ে যায়। আল মদিনায় হিজরতের পর তিনি আবার ব্যবসা সংগঠিত করেন। আল্লাহ তার ব্যবসাতে বারাকাত দিতেন, তিনি প্রচুর মুনাফা অর্জন করতেন। তুলনামূলকভাবে তিনি ভালো পোশাক পরতেন এবং ভালো খাবার খেতেন, কিন্তু তিনিও বিলাসী জীবন যাপন করতেন না। তার উপার্জিত অর্থের বিরাট অংশ আদ দাওয়াতে, আল জিহাদ ও জনহিতকর কাজে ব্যয়িত হতো। মসজিদে নববী সম্প্রসারণের জন্য পার্শ্ববর্তী জমি কিনে তিনি তা ওয়াকফ করে দেন। তখন আল মদিনায় পানযোগ্য পানির বড় অভাব ছিল। এক ইহুদির মালিকানাধীন রুমা কূপের পানি ছিল পানযোগ্য। সেই ইহুদি বিনা পয়সায় 1 গ্লাস পানি কাউকে দিত না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 18,000 দিরহামের বিনিময়ে সেই কূপ কিনে নেন এবং জনসাধারণের ব্যবহারের জন্য ওয়াকফ করে দেন। তাবুক যুদ্ধের 30,000 যোদ্ধার মধ্যে 10,000 যোদ্ধার যাবতীয় ব্যয়ভার তিনি বহন করেন। উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর তিনি আল মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হন। বাইতুল মাল থেকে নির্ধারিত ভাতা তিনি গ্রহণ করতেন, কিন্তু নিজে ভোগ না করে অভাবী লোকদের মাঝে বিতরণ করে দিতেন। 5. আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃষ্ঠা 52 ও 53। আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী পিতার সন্তান ছিলেন। 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকা অব্যাহত রাখেন। ব্যবসার দিকে তার মন ছিল না, অংশ অংশ করে আল কোরআন নাজিল হচ্ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনে শুনে তিনি তা মুখস্থ করে নিতে থাকেন। নবী গৃহেই তিনি অবস্থান করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তিনি পানাহার করতেন। আল মদিনায় হিজরত করে আসার পরও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তিনি বসবাস করতে থাকেন। বদর যুদ্ধের পর তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। এবার তাকে আলাদা ঘর নিতে হয়, আয় রোজগারের কথা ভাবতে হয়, টুকটাক কাজ করে তিনি যা কিছু পেতেন তা দিয়েই সংসার চালাতেন। কখনো কখনো তিনি যুদ্ধলব্ধ সম্পদের অংশ পেতেন। উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে বাইতুল মাল সমৃদ্ধ হলে তার জন্য বার্ষিক 5000 দিরহাম ভাতা নির্ধারিত হয়। তিনি ছিলেন খুবই দানশীল, কোনো সাহায্য প্রার্থীকে তিনি খালি হাতে ফেরাতেন না, ফলে কখনো কখনো সপরিবারে অভুক্ত থাকতেন। উসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর তিনি রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন। রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়ার পরও তার জীবনধারায় কোনো পরিবর্তন ঘটেনি। তিনি কম সংখ্যক পোশাক পরতেন, সাধারণ খাবার খেতেন, কখনো কখনো তার গায়ে তালি দেওয়া পোশাক শোভা পেত। শাহাদাতকালে তিনি রেখে যান নগদ মাত্র 700 দিরহাম। ৬. আজ-জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃষ্ঠা ৫৩। আজ-জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। আল মদিনায় আসার পর নতুন করে ব্যবসা শুরু করেন। ব্যবসা থেকে তিনি প্রচুর মুনাফা অর্জন করতেন। মুনাফার একটি অংশ তিনি পরিবার পরিজনের জন্য ব্যয় করতেন, বাকি অংশ লোকদের মধ্যে বিলিয়ে দিতেন। তাঁর মালিকানাধীন দাসের সংখ্যা ছিল ১০০০। এরা প্রতিদিন অর্থ উপার্জন করত এবং তাদের মালিকের হাতে তুলে দিত। দাসদের উপার্জিত সমুদায় অর্থ তিনি কম বিত্তবান লোকদের মধ্যে বিলি করে দিতেন। তিনি অনাড়ম্বর পোশাক পরতেন, সাধারণ খাবার খেতেন। ৭. তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃষ্ঠা ৫৩ ও ৫৪। তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার সফল ব্যবসায়ীদের একজন। হিজরত করে আল মদিনায় এসে তিনি ব্যবসা শুরু করেন, ব্যবসাতে সফলতাও অর্জন করেন। ব্যবসালব্ধ অর্থের সামান্য অংশ পরিবার পরিজনের প্রয়োজনে ব্যয় করতেন, বাকি অংশ দান করে দিতেন। একদিন সন্ধ্যাবেলা হজরে মাউত থেকে ব্যবসার মুনাফার ৭০,০০০ দিরহাম তার হাতে আসে। রাতে বিছানায় শুয়ে তিনি ছটফট করতে থাকেন, কিছুতেই ঘুমোতে পারছিলেন না। তার স্ত্রী কারণ জানতে চান। জবাবে তিনি বলেন, সেই সন্ধ্যা থেকে ভাবছি এতগুলো দিরহাম ঘরে রেখে ঘুমোলে একজন মানুষের তার রবের প্রতি কি ধারণা পোষণ করা হয়। স্ত্রী বলেন, এত চিন্তিত হওয়ার কি আছে, এত রাতে আপনি গরিব মিসকিন পাবেন কোথায়, সকাল হলেই বন্টন করে দেবেন। স্ত্রীর কথায় তিনি শান্ত হন, স্বাচ্ছন্দ্যে রাত কাটান। ভোর না হতেই অনেকগুলো থলে এনে দিরহামগুলো ভাগ করে গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর অর্থ উপার্জন করতেন, কিন্তু জীবনে বিলাসিতার ছোঁয়া লাগতে দেননি। ৮. সাইদ ইবনুল আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃষ্ঠা ৫৪ ও ৫৫। উমার ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে সাইদ ইবনুল আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস নামক স্থানে গভর্নর নিযুক্ত হন। গভর্নর হয়েও তিনি একটি ছোট্ট ঘরে বসবাস করতেন। উল্লেখযোগ্য কোনো আসবাব ছিল না তার ঘরে। তিনি সাধারণ পোশাক পরতেন, সাধারণ খাবার খেতেন। একবার হিমস থেকে একদল লোক আসেন আল মদিনায়। তারা রাষ্ট্রপ্রধান উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা করেন। তিনি তাদেরকে হিমসের গরিব মানুষদের একটি তালিকা তৈরি করে দিতে বলেন। তারা পরস্পর আলাপ করে একটি তালিকা তৈরি করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দেন। তালিকায় প্রথম নামটি ছিল সাইদ ইবনু আমের। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চান, এ কোন সাইদ? হিমস বাসীগণ জানান যে এই সাইদ হচ্ছেন তাদের গভর্নর। তার জীবনযাত্রার বিশদ বিবরণ শুনে তিনি তার জন্য ১,০০০ দিনার স্বর্ণমুদ্র বরাদ্দ করেন, অন্যদের জন্য স্বতন্ত্র বরাদ্দ দেন। হিমস বাসীগণ ফিরে গিয়ে সকলকে তাদের থলে বুঝিয়ে দিয়ে গভর্নরের কাছে তার জন্য প্রেরিত থলেটি নিয়ে যান। থলে খুলে দিনারগুলো দেখেই তিনি বলে ওঠেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মুখে এই কথা শুনে স্ত্রী দরওয়াজার কাছে এসে জানতে চান, আমিরুল মোমিনিন কি মারা গেছেন? সাইদ বললেন, না, আমার আখিরাত বরবাদ করার জন্য দুনিয়া আমার ঘরে ঢুকে পড়েছে, আমার ঘরে বিপদ এসে পড়েছে। স্ত্রী বললেন, বিপদটা দূর করে দিন। সাইদ বললেন, এই ব্যাপারে তুমি কি আমাকে সাহায্য করবে? স্ত্রী বললেন, অবশ্যই। অতঃপর সাইদ দিনারগুলো ভাগ করে কয়েকটি থলেতে ভরে হিমসের দরিদ্র ব্যক্তিদের মাঝে বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ইসলামের সোনালী যুগে অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত ছিলেন বহু সংখ্যক মানুষ। তারা জাঁকজমক পছন্দ করতেন না, বিলাসিতাকে তাদের কাছে ঘেঁষতে দিতেন না। আখিরাতের জীবনের সফলতার দিকে দৃষ্টি নিবদ্ধ ছিল বলেই তারা দুনিয়ার প্রতি এমন নির্মোহ হতে পেরেছিলেন। আখিরাতের সফলতাই প্রকৃত সফলতা। পৃষ্ঠা ৫৬ থেকে ৬৪। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা অবধারিতভাবে একটি বিপর্যয় থেকে আরেকটি বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছ। সূরা আল ইনশিকাক ১৯। একজন মানুষ জীবনের সূচনার পর থেকে শুরু করে বৃদ্ধা অবস্থা পর্যন্ত অনেকগুলো স্তর অতিক্রম করে, অবশেষে তাকে দুনিয়ার জীবন শেষ করে কবরে পৌঁছতে হয়। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম কবরের বাসিন্দা হতে থাকে। আল্লাহ রব্বুল আলমিনের পরিকল্পনা অনুযায়ী একদিন পৃথিবী ও আসমান ভেঙ্গে দেওয়ার লক্ষণ উপস্থিত হবে। ভীষণভাবে প্রকম্পিত হয়ে পৃথিবী টুকরো টুকরো হয়ে যাবে। মহাকাশের সব কিছু বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়বে, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। এরপর আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে নতুন আকারে, নতুন রূপে, নতুন বিন্যাসে পৃথিবী ও আসমান আবার অস্তিত্ব লাভ করবে।
يوم تبدل الأرض غير الأرض والسماوات
সেই দিন পৃথিবী ও আসমানকে পরিবর্তিত করে নতুন আকার দেওয়া হবে। সূরা ইব্রাহিম 48। নতুনভাবে গড়া পৃথিবী হবে আজকের পৃথিবী থেকে অনেক বড়। নতুন পৃথিবীতে কোনো সাগর মহাসাগর থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, গাছগাছালি থাকবে না, কোনো ঘর দোর থাকবে না। গোটা পৃথিবী হবে একটি ধূসর সমতল প্রান্তর। অতপর এই পৃথিবীকে এত
সমতল ধূসর প্রান্তরে পরিণত করা হবে,
এতে উঁচু নিচু কিছু ও সংকোচন দেখতে পাবে না। সূরা তাহা 106 ও 107। আল কাউসার নামে একটি জলধার হবে একমাত্র ব্যতিক্রম। নতুন পৃথিবী পৃষ্ঠে আল কাউসার ছাড়া আর কিছুরই অস্তিত্ব থাকবে না। এই বিশাল ধূসর প্রান্তরে জীবিত করে উঠানো হবে সকল মানুষকে।
فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ وَأَشْرَكَتِ الْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَأُضِيعَ الْكِتَابُ
অতপর তারা উঠে দাঁড়িয়ে বিস্ময় ভরা চোখে দেখতে থাকবে। পৃথিবী তার রবের নূরে উদ্ভাসিত হয়ে উঠবে। আমলনামা প্রত্যেক ব্যক্তির সাথে মোতায়েন দুজন ফেরেস্তা কর্তৃক তৈরি ব্যক্তির কর্মকাণ্ডের বিবরণ সামনে আনা হবে। আজ-জুমার 68 ও 69। চারিদিকে আল্লাহর নূরের উদ্ভাস দেখে প্রত্যেকেই বুঝবে দুনিয়ার জীবনে আখিরাতের যেই আদালতে উপস্থিত হওয়া সম্পর্কে তাদেরকে জ্ঞাত করা হয়েছিল, তারা সেই আদালতে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে,
ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা
তোমার আমলনামা পড়ো, তুমি আজ তোমার হিসাব নেয়ার জন্য যথেষ্ট। সূরা বনী ইসরাইল 14। প্রত্যেক ব্যক্তি তার আমলনামা পড়বে আর দেখবে তার কৃত কণা পরিমাণ নেক আমলের বিবরণ সেখানে আছে, আবার কণা পরিমাণ বদ আমলের বিবরণও রয়েছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ, কোনো কিছু বাড়িয়ে লেখেননি, কোনো কিছু কমিয়েও লেখেননি, প্রতিটি কাজের বিবরণ নিখুঁতভাবে লিপিবদ্ধ করেছেন। অতপর শুরু হবে জিজ্ঞাসাবাদ। আল্লাহর প্রতিনিধি খলিফা ও আল্লাহর বান্দা আব্দ হিসেবে দুনিয়ার জীবনে তাদের উপর যেসব কর্তব্য অর্পিত ছিল সেইগুলো সম্পন্ন করা সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোন কোন অপরাধী ব্যক্তি ধৃষ্টতা দেখাবে, তারা তাদের অতসব পাপের ফিরিস্তির বিরুদ্ধে আপত্তি উত্থাপন করতে চাইবে। তখন আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় প্রকারের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করবেন। আল্লাহর নির্দেশ লাভ করে তাদের প্রত্যঙ্গগুলো তাদের কৃতকাজের বিবরণ পেশ করা শুরু করবে। এবং তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা সাক্ষ্য দেবে তারা কি কি করেছিল। সূরা ইয়াসিন 65।
يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون
সেই দিন তাদের জিহ্বা, তাদের হাত এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা কি কি করেছিল। সূরা আন-নূর 24।
شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون
তাদের কান তাদের চোখ ও তাদের ত্বক চামড়া সাক্ষ্য দেবে তারা কি কি করেছিল হামিমুস সাজদা ২০
إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا
নিশ্চয় তাদের কান চোখ ও অন্তরকে জবাবদিহি করতে হবে সূরা বনি ইসরাইল ৩৬
وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ
আর তোমাদের মনের কথা তোমরা প্রকাশ করো অথবা গোপন করো আল্লাহ অবশ্যই সেই সম্পর্কে হিসাব নেবেন এই জিজ্ঞাসাবাদ হবে সূক্ষ্ম দীর্ঘ ও ব্যাপক এক পর্যায়ে ব্যক্তির আমলে সালেহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু হবে কোন আমল কোন অভিপ্রায় বা নিয়তে করা হয়েছিল তা বিশ্লেষণ করা হবে উল্লেখ্য যে ইখলাসুন নিয়াত বা নিয়াতের বিশুদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইখলাসুন নিয়াত সহকারে করা না হলে কোনো আমলে সালেহকে আল্লাহ স্বীকৃতি দেন না একদিন এক ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল ইয়া রসুল্লাহ আমরা খ্যাতি অর্জনের জন্য অর্থ ব্যয় করে থাকি এতে কি আমরা পুরস্কৃত হব আল্লাহ রসুল বললেন না লোকটি আবার জিজ্ঞেস করল আমাদের নিয়াত যদি আল্লাহর পুরস্কার লাভ এবং দুনিয়ায় খ্যাতি অর্জন দুটিই হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন আমল খালিসভাবে তার জন্য করা না হলে আল্লাহ তা কবুল করেন না ইয়াজিদ আর রাকাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু মারদুইয়া খালিসুন নিয়াতের অভাবে বড় বড় ত্যাগ কোরবানিও আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন না আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ বিচারের দিন প্রথম পর্বে এমন এক ব্যক্তির বিচার হবে যে শহীদ হয়েছে তাকে আল্লাহ প্রদত্ত সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে সে এইসব নিয়ামত প্রাপ্তি ও ভোগের কথা স্বীকার করবে তাকে জিজ্ঞেস করা হবে এইসব নিয়ামত পাওয়ার পর তুমি আমার জন্য কি করেছ সে বলবে আমি আপনার পথে লড়াই করে শেষ পর্যন্ত শহীদ হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি বীররূপে আখ্যায়িত হওয়ার জন্য লড়াই করেছ সেই খ্যাতি তুমি পেয়েছ অতপর তার সম্পর্কে ফয়সালা দেওয়া হবে তাকে উপর করে পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে অর্থাৎ আমলে সালেহ গৃহীত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইখলাসুন নিয়াত আল দাওয়াত আল জিহাদ আস সালাত আস সাওম আল যাকাত আল হজ ইনফাক খিদমতে খালক তথা সবকিছু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তোষ অর্জনের জন্যই নিবেদিত হতে হবে আল্লাহর আদালতে বিশ্লেষণে যদি প্রমাণিত হয় মুমিন সকল আমলে সালেহ একমাত্র আল্লাহর সন্তোষ অর্জনের জন্যই সম্পন্ন করেছে তাহলে তার নাজাতের পথ প্রশস্ত হয়ে যাবে আল্লাহর আদালতে বিচার পর্ব শেষ হওয়ার পর কিছু মানুষের ঠিকানা হবে জাহান্নাম আর কিছু মানুষের ঠিকানা হবে জান্নাত জাহান্নাম পৃষ্ঠা ৬০ ও ৬১ জাহান্নাম কঠিন শাস্তির স্থান ভয়ঙ্কর আকৃতির ফেরেশতারা সেখানে নিযুক্ত রয়েছেন আল্লাহর নির্দেশে তারা পাপীদের গলায় বেড়ি লাগিয়ে দেহে লোহার শিকল পেঁচিয়ে টেনে হেঁচড়ে নিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন জাহান্নামের আগুনের তেজ দুনিয়ার আগুনের তেজের চেয়ে ৭০ গুণ বেশি জাহান্নামে ঘন শ্বাসরুদ্ধকর ঝাঁঝালো ধোঁয়া আবর্তিত হচ্ছে জাহান্নামের নানা স্থানে বিশাল আকৃতির ভয়ঙ্কর বিষধর সাপ রয়েছে জাহান্নামীদের দেহ হবে বিশাল আকৃতির ফেরেশতারা ভারী গুর্জ দিয়ে আঘাত হেনে জাহান্নামীদের শরীর ক্ষতবিক্ষত করতে থাকবে জাহান্নামীরা ভীষণ চিৎকার করতে থাকবে আগুনের উত্তাপে ও পিপাসায় তারা হাঁপাতে থাকবে তাদেরকে ভীষণ গরম পানি ও রক্তপুঁজ পান করতে দেওয়া হবে কাঁটাযুক্ত তিক্ত ও দুর্গন্ধযুক্ত জাক্কুম গাছ গিলতে বাধ্য করা হবে আরও বহুবিধ শাস্তির ব্যবস্থা রয়েছে জাহান্নামে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের সবচেয়ে কম শাস্তি হবে তার যাকে আগুনের ফিতাযুক্ত একজোড়া জুতা পরানো হবে, এতেই তার মাথার মগজ জ্বলন্ত চুলার উপর হাড়ির পানির মতো টকবক করে ফুটতে থাকবে। সহি মুসলিম। জান্নাত পৃষ্ঠা ৬১ থেকে ৬৪। জান্নাত অনাবিল সুখ শান্তির স্থান। ফেরেশতারা জান্নাতীদেরকে খোশ আমদেদ জানিয়ে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতের বাগানগুলো নয়নাভিরাম, বাগানগুলো পাখপাখালিতে পূর্ণ, চারিদিকে ফুলের সমারোহ। জান্নাতে প্রবাহিত হচ্ছে সুপেয় পানির ঝর্ণা, সুস্বাদু দুধের ঝর্ণা, স্বচ্ছ মধুর ঝর্ণা এবং উন্নত মানের পানীয়র ঝর্ণা। জান্নাতে রয়েছে সুস্বাদু মাছ, গোস্ত, রকমারি খাদ্য এবং ফলের প্রাচুর্য। জান্নাতে রয়েছে অনুপম উপাদানে তৈরি সারি সারি প্রাসাদ, জান্নাতীদের জন্য আরামদায়ক পোশাক, শয্যা ও সুউচ্চ আসনের ব্যবস্থা রয়েছে। জান্নাত আলো ঝলমল। জান্নাতে রয়েছে অগণিত সৌন্দর্য শোভার উপকরণ। জান্নাতের প্রতিটি বস্তুতে রয়েছে অতুলনীয় সুঘ্রাণ। জান্নাত উত্তপ্ত ও শীতের প্রকোপ মুক্ত। জান্নাতীদের দৈর্ঘ্য হবে ৬০ হাত। সকল জান্নাতে হবে যুবক ও যুবতী। তারা লাভ করবেন চিরস্থায়ী যৌবন। জান্নাতে কারো অসুখ হবে না। আল্লাহ জান্নাতীদেরকে অসাধারণ দৈহিক সৌন্দর্য দান করবেন। তাদের দেহে থাকবে অনন্য সাধারণ সুঘ্রাণ। জান্নাত মানুষের অনন্ত জীবন লাভ এবং বিশাল সম্পদ সম্পত্তির অধিকারী হওয়ার আশঙ্কা পূরণের স্থান। প্রত্যেক জান্নাতিকে জান্নাতের সুবিশাল অংশের মালিক বানিয়ে দেওয়া হবে। আল্লাহ সবচেয়ে কম মর্যাদাবান জান্নাতিকেও বর্তমান পৃথিবীর চেয়ে ১০ গুণ বেশি স্থান দেবেন।
ওয়া ইযা রাআইতা সামা রাআইতা নাঈমাও ওয়া মুলকান কাবীরা।
এবং তুমি যেই দিকেই তাকাবে আর নিয়ামতই দেখতে পাবে, আর দেখতে পাবে এক বিশাল সাম্রাজ্য। আল্লাহর সৃষ্টি ক্ষমতা সীমাহীন। তিনি নতুন নতুন নিয়ামত সৃষ্টি করে জান্নাতীদেরকে উপহার দিতে থাকবেন।
লাহুম মা ইয়াশাউনা ফীহা ওয়া লাদাইনা মাজীদ।
জান্নাতে তারা যা চাইবে তাই পাবে, আর আমার পক্ষ থেকে থাকবে, আর আমার পক্ষ থেকে আরো অনেক কিছু রয়েছে তাদের জন্য। সূরা কাফ ৩৫।
فلا تعلم نفس ما أخفي لهم من قرة عين।
তাদের চোখ জুড়াবার জন্য আমি যেই সব জিনিস গোপন করে রেখেছি তা তাদের কারুরই জানা নেই। সূরা আস-সাজদা ১৭। আল্লাহ বলেন, আমি আমার সালেহ বান্দাদের জন্য এমন এমন নিয়ামত মজুদ করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, যার কথা কোনো কান কখনো শোনেনি এবং যার ধারণা কোনো হৃদয়ে কখনো উদিত হয়নি। সহি আল বুখারী। আল্লাহ জান্নাতীদেরকে তার দর্শন দান করে ধন্য করবেন, যার প্রতিনিধি এবং বান্দা রূপে পৃথিবীতে কর্তব্য পালন করে তারা জান্নাতে স্থান পেল সেই আল্লাহকে দেখে তারা পরিতৃপ্ত হবে। জান্নাতীদের কাছে সবচেয়ে বেশি আনন্দের বিষয় হবে আল্লাহর দর্শন। জাহান্নামীরা জাহান্নামে এবং জান্নাতীরা জান্নাতে অবস্থান গ্রহণের পর মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে একজন ফেরেশতা ঘোষণা করবেন, ওহে জাহান্নামীরা আর মৃত্যু নেই, ওহে জান্নাতীরা আর মৃত্যু নেই, সামনে তোমাদের অনন্ত জীবন। আখিরাতের মৃত্যুহীন জীবন সম্পর্কে আল কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন,
লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা।
প্রথম মৃত্যুর পর ওখানে তারা আর মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না। আখিরাতের অনন্ত জীবনের ব্যর্থতাই প্রকৃত ব্যর্থতা, আবার সেই অনন্ত জীবনের সফলতাই প্রকৃত সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন।
জাহান্নামের অধিবাসীরা এবং জান্নাতের অধিবাসীরা কখনো সমান হতে পারে না। জান্নাতের অধিবাসীরাই সফল। আখিরাতের অনন্ত জীবনের সফলতাকে সামনে রেখে দুনিয়ার জীবনে সঠিক ভূমিকা পালনের তাগিদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন,
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتِ وَالْأَرْضُ.
এবং তোমরা দ্রুত এগিয়ে চলো তোমাদের রবের মাগফিরাত ও জান্নাতের দিকে, যার বিস্তৃতি আসমান ও পৃথিবীর বিস্তৃতির সমান. সূরা আলে ইমরান 133.
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَاءِ وَالْأَرْضِ.
তোমরা প্রতিযোগিতা করে দ্রুত এগিয়ে চলো তোমাদের রবের মাগফিরাত ও জান্নাতের দিকে, যার বিস্তৃতি আসমান ও পৃথিবীর বিস্তৃতির সমান. আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে এবং মৃত্যুর পরবর্তী জীবনের দিকে লক্ষ্য রেখে আমল করেছে, সেই ব্যক্তি নির্বোধ যে নিজেকে নফসের হাতে সঁপে দিয়েছে আবার আল্লাহর অনুগ্রহ লাভের আশাও করেছে. সাদ্দাত ইবনু আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামে আত-তিরমিজি